শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। আজ অনুষ্ঠানে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন রয়েছে।
ভারতে শিশু ধর্ষণে দোষী সাব্যস্তদের যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডে সর্বোচ্চ সাজা দেওয়ার অর্ডিন্যান্সে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
রয়েছে আমির খসরুর রিপোর্ট।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বৈশ্বিক মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন 2017-তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীগুলো দ্বারা হত্যা নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার খুব সামান্যই ব্যবস্থা নিয়েছে।
আর রয়েছে গৌতম গুপ্তের পাঠানো সমাচার।
সিপিএম দলে ভাঙন শেষ পর্যন্ত এড়ানো গিয়েছে,
তবে রোজকার মতো গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বৈশ্বিক মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন 2017-তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে
বিশ্ব সংবাদ
পড়ছি আনিস আহমেদ। উত্তর কোরিয়া বলছে যে তারা তাদের পরমাণু পরীক্ষা স্থগিত করেছে এবং পরমাণু পরীক্ষার স্থানটি বন্ধ করে দেবার পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ বলেছে যে দেশটি আর কখনও কোনো পরিস্থিতিতেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না এবং পরমাণু অস্ত্র বা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে না যদি না তাদের দেশের উপর পারমাণবিক উস্কানি এবং হুমকি দেওয়া হয়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করছে এবং বলেছে যে আজ শনিবার থেকেই স্থগিত কার্যকর হবে। উত্তর কোরিয়া বলছে যে তারা তাদের জাতীয় অগ্রাধিকার পরিবর্তনের পদক্ষেপ নিচ্ছে এবং অর্থনীতির উন্নয়ন সাধনের ওপর মনোনিবেশ করতে চায়। কোরীয় উপদ্বীপে পারমাণবিক অচলাবস্থা নিরসনের চেষ্টায় দেশটির নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের মধ্যকার শীর্ষ বৈঠকের এক সপ্তাহেরও কম সময় আগে উত্তর কোরিয়ার মনোভাবে এই পরিবর্তন আসল। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যেও আলাদা একটি শীর্ষ বৈঠক হবার কথা, কিন্তু কোনো তারিখ এখনও ঠিক করা হয়নি। উত্তর কোরিয়ার এই ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লেখেন যে এই ঘোষণা উত্তর কোরিয়া এবং বিশ্বের জন্য একটি সুসংবাদ, আর বলেন তিনি শীর্ষ বৈঠকের প্রতীক্ষায় রয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয় উত্তরের এই সিদ্ধান্ত কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত রাখার ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতি। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের আজ শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বহু সাবেক প্রেসিডেন্ট এবং শত শত শোকার্থী এতে যোগ দিচ্ছেন। গত মঙ্গলবার তিনি 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং 43তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা ছিলেন। তাঁর স্বামী এবং জ্যেষ্ঠপুত্র ছাড়াও এই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের সেন্ট মার্টিনস এপিস্কোপাল চার্চ ইন দ্য সাদার্ন সিটি অফ হিউস্টন, সেখানে গির্জায় তাঁরা শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাছাড়া সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং হিলারি ক্লিন্টনও এই আচারে আমন্ত্রিত। বারবারা বুশকে টেক্সাসে এএনএম ইউনিভার্সিটির বুশ লাইব্রেরিতে সমাহিত করা হবে, যেখানে তাদের 3 বছর বয়সী কন্যাকে কবর দেওয়া হয়। এই শিশুটি 1953 সালে লিউকিমিয়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রে বলা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী 15 বছর বয়সী একজন কিশোর সহ 4 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। কর্মকর্তারা বলছেন যে গাজা ইসরায়েলি সীমান্তে প্রতিবাদ জানানোর সময় 150রও বেশি লোক আহত হয়েছে। সপ্তাহ 4 আগে শুরু হওয়া এই প্রতিবাদ বিক্ষোভে এ পর্যন্ত 30 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সংবাদ মাধ্যমের হিসেবে বলা হয়েছে যে গতকাল শুক্রবার গাজা ইসরায়েলে সীমান্তে কয়েক হাজার প্রতিবাদকারী বিক্ষোভে সমবেত হয়। তবে অধিকাংশ প্রতিবাদকারী সীমান্ত বরাবর তাঁবুগুলোতে সমবেত হয়। যারা সীমান্তের খুব কাছে যেতে পেরেছে তারা পাথর নিক্ষেপ করেছে, টায়ার পুড়িয়েছে এবং আগুন ধরানো ন্যাকড়া দিয়ে ঘুরে উড়িয়েছে। পর্যবেক্ষকরা বলছেন এটা হচ্ছে একটা নতুন কৌশল এবং এর উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি এলাকায় আগুন ধরানো। বিক্ষোভকারীরা এক দশক ধরে চলে আসা প্রতিবন্ধকতার অবসান চাইছে এবং এখন যেটা ইসরায়েল সেখানে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবাসনের দাবি করছে। সেখানেই তাদের পূর্বপুরুষরা বসবাস করতেন এবং ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন ২০১৭তে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনী দ্বারা হত্যা নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার খুব সামান্যই ব্যবস্থা নিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বৈশ্বিক মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন ২০১৭তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা হত্যা নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকার খুব সীমিত ব্যবস্থা নিয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে পুলিশ সহ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর উপরে জন আস্থা ও বিশ্বাস হ্রাস পেয়েছে বলে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ৭,০০০ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, তবে তাদের শরণার্থীর মর্যাদা, চলাফেরার স্বাধীনতা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়নি। ক্যাম্পগুলো আন্তর্জাতিক মানের অনেক নিচে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের যেসব বিষয় রয়েছে তার মধ্যে সরকারি নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, বেআইনি আটক ও গুমের ঘটনা ঘটেছে, মত প্রকাশ, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং এনজিওর কর্মকাণ্ডের স্বাধীনতা খর্ব করা, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে খুবই সীমিত সুযোগ দেওয়ার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনাবলী ঘটানো সত্ত্বেও নিরাপত্তা বাহিনী সমূহকে ব্যাপক মাত্রায় দায় মুক্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে শিশু ধর্ষণে দোষী সাব্যস্তদের যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা দেওয়ার অর্ডিনেন্সে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিলমোহরের পর এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এই অর্ডিনেন্সটিকে। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
এখন থেকে আদালত ১২ বছর পর্যন্ত শিশুকে ধর্ষণ করলে দোষী সাব্যস্তে মৃত্যুদণ্ড দিতে পারে। এছাড়াও এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আবেদনও জানানো হয়েছে। এছাড়া ফরেন্সিক পরীক্ষাও যাতে শিগগিরই শেষ হয় সেদিকেও নজর দেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, সম্প্রতি দেশ জুড়ে যেভাবে শিশু নির্যাতন, শিশুদের ওপর যৌন হেনস্থা বেড়ে চলেছে তার জেরে পক্সো আইনে পরিবর্তন আনার দাবি জোরদার হচ্ছিল দেশের সমস্ত মহলে। জম্মু কাশ্মীরের কাঠুয়া, গুজরাটের সুরাতে ধর্ষণ ও খুনকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিলমোহরের পর এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে অর্ডিন্যান্সটিকেই বলে খবর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চীন খুব তীব্র ভাষায় একথা অস্বীকার করেছে যে পাকিস্তানের সঙ্গে কোটি কোটি ডলার ব্যয় যে করিডর বা বহুমুখী সংযোগ ব্যবস্থা নির্মাণাধীন রয়েছে তার পেছনে গোপন একটা সামরিক মতলব রয়েছে। পাকিস্তানে ২০৩০ সাল নাগাদ বন্দর, মহাসড়ক, রেল সড়ক, বিমানবন্দর, বিদ্যুৎ স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য বেইজিং সরকার ৬,৩০০ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। চীনারা আরব সাগরে পাকিস্তানের গভীর সমুদ্রবন্দর গোয়াদারে বিস্তৃত এবং কার্যক্রম করেছে। এটি হচ্ছে দ্বিপাক্ষিক ব্যাপক সহযোগিতার কেন্দ্রবিন্দু। এই সহযোগিতাকেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক বলা হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই সমুদ্র বন্দরটি এখন পরিচালনা করছে চীনের রাষ্ট্রপরিচালিত একটি কোম্পানি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সূত্রের খবর যে রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে আগামী জুন মাসে চীন সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
নবান্ন সূত্রের খবর, আগামী জুন মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চীন সফরে যাবেন। মূলত বিনিয়োগ আনতেই মুখ্যমন্ত্রীর বেজিং ও হুনান সফর। রাজ্য থেকে শিল্পপতিদের একটি দল তার সঙ্গে যাবেন বলে খবর। চীনে একটি বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণও পেয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই সফরকালে কয়েকটি শিক্ষা সংক্রান্ত সম্মেলনেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলা যেতে পারে, গোটা বিশ্বে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য বিখ্যাত চীন, সেই ম্যানুফ্যাকচারিং শিল্প রাজ্যে আনতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। এখন শুরু করছি অন্যান্য পরিবেশনা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন সহ নানান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে এবং এ থেকে তাদের দায়মুক্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট মানবাধিকার সক্রিয়বাদী ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। তার সঙ্গে কথা বলেন ভয়েস অফ আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা আমির খসরু।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন 2017-তে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীগুলো কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, আইন বহির্ভূত আটক ও গুমের ঘটনা ঘটেছে আর তাদের এ থেকে ব্যাপক দায়মুক্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মত প্রকাশ, বাক স্বাধীনতা সহ বিভিন্ন নাগরিক অধিকার খর্ব করা, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের স্বল্প স্বাধীনতা, দুর্নীতি, সহিংস পরিস্থিতি, ধর্মীয়, সম্প্রদায়গত এবং লিঙ্গভিত্তিক বৈষম্য, মানব পাচার, শিশুশ্রমের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে আস্থাহীনতার কারণে জনগণের মধ্যে তাদের সহযোগিতা কামনা না করা কিংবা তাদেরকে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত না করার প্রবণতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট মানবাধিকার সক্রিয়বাদী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল।
অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা জোর করে ধরে নিয়ে যাওয়া, যেটাকে আমরা কখনো বলছি যে অপহরণ, কখনো বলা হচ্ছে গুম, কখনো বলা হচ্ছে যে জোর করে যাদেরকে ধরে নিয়ে রাখা হচ্ছে তাদের পরিবার পরিজন কিছুই বুঝতে পারছে না যে কিসের জন্য তাদেরকে ধরা হলো বা কতদিনের জন্য তারা উধাও হয়ে গেল, কেউ কেউ ফেরত আসছেন, কেউ কেউ ফেরত আসছেন না, যারা ফেরত আসছেন তারাও কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে মুখ খুলে কিছু বলেন নাই যে কাদের দ্বারা তারা অপহৃত হয়েছিলেন কিংবা তাদেরকে কি ধরনের আচরণ করা হয়েছে তাদের সাথে। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু পরিষ্কারভাবে আমাদেরকে বোঝায় যে এই যে পরিবারের পক্ষ থেকে যে নালিশগুলি আসে যে এখানটায় কোনো না কোনো ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও জড়িত আছে, হয়তো সবগুলি নাও হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা আসলে অবিশ্বাস করার কোনো কারণ নাই। এবং এই যেহেতু এটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে কোন রকম প্রতিকার নেওয়ার পদক্ষেপ আমরা দেখতে পাই না, তার ফলে এইগুলি ক্রমশই বেড়ে যাচ্ছে এবং এখানে বিচারহীনতার একটা সংস্কৃতি কাজ করে। যারা এই কাজগুলি করছে তারা কোন রকম জবাবদিহিতার সামনে আসতে বাধ্য হচ্ছে না বলেই তারা এই কাজগুলি একেবারে কোন অপ্রতিরোধ ভাবে চালিয়ে যাচ্ছে। তো তার ফলে পরিস্থিতিটা যে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমরা মানবাধিকার কর্মীরা উদ্বিগ্ন না হয়ে পারি না। আমাদের যতই উন্নতি হোক অন্যান্য অনেক ক্ষেত্রে, অবশ্যই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কই বলি কিংবা উন্নয়নের পথে আসলেই অত্যন্ত দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে, মানবাধিকারের প্রশ্নে, সুশাসনের প্রশ্নে অবশ্যই নানা ধরনের ঘাটতি আমরা লক্ষ্য করি, যে ঘাটতি মানুষের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে তার পেশাগত জীবন, সর্বক্ষেত্রে এমন ভাবে একটা ছায়া ফেলছে যে বাংলাদেশে এখন একটা ভীতি সংস্কৃতিও কাজ করছে। মানুষ কথা বলছে না, মানুষ সামনে এগিয়ে আসছে না, মানুষ তার অধিকার দাবি করছে না, তার অধিকার লঙ্ঘিত হলে বিচার পর্যন্ত চাইছে না। এই পরিস্থিতিটা তো আমরা বহুদিন ধরেই বলে আসছি।
এই প্রতিবেদনে যে বিষয়টি বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের উপরে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা কি আপনি কিভাবে ব্যাখ্যা করতে
পারেন? মানুষ কেন বিচার চাইছে না? বিচার এই জন্যই চাইছে না যে মানুষের আস্থা হারিয়ে গেছে যে যারা বিচার দেওয়ার দায়িত্বে আছে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের দ্বারাই যদি অপরাধ সংঘটিত হয়, তাদের দ্বারাই যদি অধিকার লঙ্ঘিত হয় যেটা কোনো বিচার করা যায় না, তখন তার উপরে কি করে মানুষ আস্থা রাখতে পারে? এটা তো দীর্ঘদিন ধরে এই অভিজ্ঞতার প্রেক্ষিতে মানুষের এই যে আস্থাহীনতার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এটা সবার জন্য কতটা উদ্বেগজনক?
এটা খুবই উদ্বেগজনক, এই কারণে যে যদি যাদের উপরে দায়িত্ব আছে সমাজের শৃঙ্খলা রক্ষা করা, সমাজের বিচার প্রতিষ্ঠা করা কিংবা বিচার যাতে লঙ্ঘিত না হয় সেটার উপর নজরদারি করা, রক্ষকই যদি ভক্ষক হয় তার থেকে কঠিন অবস্থা তো আর কখনোই হতে পারে না।
এই যে অবস্থাটি চলছে যা রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে, এতে সরকারের ভূমিকা কতটুকু আপনার মনে করছেন? যে কারণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো সরকারেরই, রাষ্ট্রেরই একটি প্রতিষ্ঠান।
হ্যাঁ, রাষ্ট্রের প্রতিষ্ঠান কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাই তো? কারণ সরকারকে আমরা নিজেরাই দায়িত্ব দিয়েছি। এখন যারা সরকার গঠন করেছেন তারা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেখানে গেছেন, সেই প্রক্রিয়া কতখানি ত্রুটিমুক্ত কতখানি নির্ভুল হয়েছে সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়েই তো তারা সেই জায়গায় গেছেন এই বিষয়গুলির উপরে দেখভাল করার জন্য, নজরদারি করার জন্য। তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে ঘাটতিগুলি রয়েছে, যেখানে অসুবিধাগুলি রয়েছে, সেগুলি যদি স্বীকৃতি না থাকে যে এই ঘটনাগুলি ঘটছে, এটা অন্যায়, তাহলে সেটার সমাধান হবে কি করে, সেটার চিকিৎসা হবে কি করে? রোগ সারাতে হলে তো সবচেয়ে আগে রোগকে চিহ্নিত করতে হবে, সেই চিহ্নিত করার ক্ষেত্রে একটা অবহেলা রয়েছে, উদাসীনতা রয়েছে, অপারগতাও থাকতে পারে, কিংবা সেখানে একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকতে পারে। এই সদিচ্ছার অভাবটা যদি আমরা পাল্টে দিতে পারি, সেখানে যদি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সরকার চেষ্টা করে যে না এই ধরনের ঘটনাগুলি এই সমাজে ঘটবে না, পৃথিবীর যেখানেই ঘটুক, কারণ তাদের এখন একটা খুব সহজ উত্তর হয়ে গেছে যে পৃথিবীর সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, ঘটে, অন্যায় সমস্ত দেশে ঘটে, কিন্তু আমার দেশে ঘটবে না, কারণ আমি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশ এবং আমি সেই প্রতিজ্ঞা করেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নিয়েছি। সেই ব্যক্তি যদি তারা নিজেদের মধ্যে সৎভাবে সঞ্চারিত করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তখনই এটা পরিসমাপ্তি ঘটতে পারে।
এই ক্ষেত্রে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে মানুষ এই পরিস্থিতিতে কি অবস্থায় আছে, তাদের উদ্বেগটা কতটুকু?
তাদের উদ্বেগ খুবই গভীরে রয়েছে, যে কথাটা আমি একটু আগে বলেছি যে মানুষ একটা ভয় সংস্কৃতির মধ্যে বাস করছে, যেটা আপনারা বিভিন্ন ভাবে হয়তো এটা প্রকাশ দেখেন যে অনেকেই এখন কথা বলছেন না, খুব অল্প সংখ্যক মানুষ যারা কথা বলেন তারাও সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন যে কথা বলার জন্য তাকে কি ফলাফল কি পরিণতি মধ্যে দিয়ে পড়তে হবে।
অ্যাডভোকেট সুলতানা কামাল মনে করেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে যারা দায়ী তাদের আইনের মুখোমুখি এনে জন আস্থা ফিরিয়ে না আনলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়, আর জনমনে উদ্বেগ আতঙ্ক কমবে না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 25 এপ্রিল আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় দেশে দেশে শিশু নির্যাতন এবং যৌন নিপীড়ন শুনবেন বাংলাদেশ সময় রাত 10:10, ভারতে রাত 9:40 শুরু হবে এই অনুষ্ঠান। প্রশ্ন এবং ফোন নম্বর পাঠান ফেসবুক পেজে কিংবা ইমেলে। এখন অন্য প্রসঙ্গ, আপনারা বিশ্ব সংবাদেও শুনেছেন, আমরা এই মুহূর্তে টেলিভিশনের পর্দাতেও দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রয়াত ফার্স্ট লেডি বারবারা বুশ প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পত্নী এবং তার পুত্র জর্জ বুশের মাতা বারবারা বুশের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে টেক্সাসের হিউস্টনে। অনেকের সঙ্গে পূর্বতন দুই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রেসিডেন্ট বারাক ওবামা শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমরা প্রয়াত ফার্স্ট লেডি বারবারা বুশের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখন প্রসঙ্গান্তর, পাকিস্তানে চীনের হাজার হাজার কোটি ডলারের যে অর্থনৈতিক করিডোরের কাজ চলছে তাতে গোপন সেনা স্থাপনার কোনো ধারণার কথা অস্বীকার করেছে চীন। 2030 সাল নাগাদ পাকিস্তানে 6,300 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার রয়েছে চীনের। এর মধ্যে থাকবে বন্দর উন্নয়ন, থাকবে সড়ক, মহাসড়ক, রেলপথ, বিমানবন্দর, পাওয়ার প্লান্ট এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন। বিষয়টি নিয়ে আমাদের পাকিস্তান সংবাদদাতা আয়াজ গুলের রিপোর্ট আপনাদের শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। চীনারা আরব সাগরে পাকিস্তানের গাওদার গভীর সমুদ্র বন্দর সম্প্রসারণ এবং কার্যক্রম করছে, যা এই বিশাল দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রধান একটি বিষয়, যাকে বলা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC। বন্দরের অবস্থানগত কারণে কৌশলগতভাবে তা পরিচালনা করছে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর যে $1 trillion বা $1,00,000,000,000,000 সুবিশাল বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প, চীন সেটিকে রাওতায় ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে স্থির করে এগিয়ে চলছে। ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং এ প্রসঙ্গে কথা বলেছেন।
I want to make it very clear, BRI initiative and with CPEC under it, it's purely a commercial development project. We don't have any kind of military or strategic design.
মূলত তিনি বলছিলেন, আমি অত্যন্ত পরিষ্কার করে বোঝাতে চাচ্ছি যে BRI পরিকল্পনা এবং এর আওতায় থাকা CPEC একটি সম্পূর্ণ বাণিজ্যিক উন্নয়ন প্রকল্প, এর মধ্যে কোনো ধরনের সেনা সংক্রান্ত বা কৌশলগত পরিকল্পনা নেই। ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা পরিষ্কার করে বলেছেন রাষ্ট্রদূত জিং। তিনি বলেন, CPEC প্রকল্প চূড়ান্ত হওয়া এবং তা আনুষ্ঠানিকভাবে শুরু করবার 5 বছরের মধ্যে 43টির মধ্যে 22টি প্রকল্প দ্রুত শেষ হতে চলেছে বা এখনও চলছে। এর জন্যে বিনিয়োগ করা হয়েছে $19 billion অর্থাৎ $1,900,000,000,000। পাকিস্তানের 70 বছরের ইতিহাসে এটি সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই 60,000 স্থানীয় চাকুরি সংস্থান হয়েছে এবং পাকিস্তানের দীর্ঘ সময়ের জ্বালানি সংকটের সমাধান হয়েছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই যৌথ বাণিজ্যিক প্রয়াসের আওতায় যে পাওয়ার প্ল্যান্টগুলো নির্মিত হয়েছে তার মধ্যে 10,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ এবছরের জুন মাস নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর ফলে পাকিস্তানের যে বিদ্যুতের প্রয়োজন তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। হোয়াটসঅ্যাপ আমেরিকার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে চীনা কূটনীতিকরা যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, CPEC প্রকল্পে আসুন এবং স্বচক্ষে দেখে যান এই প্রকল্পের কাজকর্মের অগ্রগতি কতটুকু। চীনা কূটনীতিকরা বলছেন, এতে করে CPEC সম্পর্কে তাদের যে ভুল বোঝাবুঝি রয়েছে তার অবসান ঘটবে। রাষ্ট্রদূত জিং যেমনটি বলেন,
There are some kind of doubts that maybe there are something hidden in it. I think that when you have an objective lens to look at this project and to come to the ground to find this
তিনি বলছিলেন, তাদের মধ্যে হয়তো এ নিয়ে নানান রকম সংশয় সন্দেহ রয়েছে। আমি মনে করি আপনি যখন এই প্রকল্প স্বচক্ষে দেখবেন, ইতিবাচক দৃষ্টিকোণ দিয়ে দেখবেন এবং এখানে আসবেন, তখন এখানকার কাজকর্মের অগ্রগতি দেখবেন এবং বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা সেখানে কি করছি। চীন গোয়াদারকে ভবিষ্যতে সেনাবন্দর হিসেবে রূপান্তরিত করতে পারে, ভারত মহাসাগরের ওপর প্রভাব বিস্তার করতে পারে। ওয়াশিংটন ও নয়াদিল্লির আশঙ্কার জবাব দিতে গিয়েই রাষ্ট্রদূত জিং এসব কথা বলেছেন। তিনি বলেছেন, এই দুই মিত্র দেশের মধ্যে দশকের পর দশক ধরে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা বিরাজ করছে এবং চীন স্বাভাবিক নিয়মেই পাকিস্তানকে সহায়তা করতে চায় সেনা ও কৌশলগত সামর্থ্য দিয়ে। রাষ্ট্রদূত জিং যেমনটি বলেন,
We don't want to make the CPEC as such a kind of platform.
বলেন যে আমরা এই CPEC-কে ধরনের কোনো প্ল্যাটফর্মে পরিণত করতে চাই না। তবে তিনি বলেন, এটি স্বাভাবিক এবং বোধগম্য যে এই প্রকল্পের যে বিশাল আকার এবং নকশা বা পরিকল্পনা, তার কারণেই এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অনেকের মনে যে সংশয়ের উদ্রেক হয়েছে তা হতে পারে। আর চীনা পরিকল্পনা নিয়ে এই সন্দেহ ছড়িয়েছে নানান ডালপালা। গোয়াদারে 12 কিলোমিটার জায়গা জুড়ে যে বিশাল বিমানবন্দর নির্মাণ হচ্ছে সেটিও একটি সন্দেহের কারণ। এই বিমানবন্দর নির্মাণে চীন পাকিস্তানকে $30 কোটি দিয়েছে। রাষ্ট্রদূত জিং এ প্রসঙ্গে বলেন,
Basically, it is for China and Pakistan to make this project a successful economy.
তিনি বলেন, মূলত চীন এবং পাকিস্তানের মধ্যে এই অর্থনৈতিক প্রকল্প সফল করবার কাজই সর্বাগ্রে চিন্তা করছি আমরা, আর এরপর ভাববো কি করা যায়। ভারত এই CPEC প্রকল্পে বিরোধিতা করছে কারণ এই প্রকল্পের একটি অংশ ভারতের সীমানায় পড়েছে, যা নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়েই নিজেদের বলে দাবি করছে। তবে চীন এবং পাকিস্তান ওই বিরোধকে আমলে আনছে না, বলছে এটি রাজনৈতিক মতবিরোধ। পশ্চিম চীনের সিংজিয়াং এবং গোয়াদারের মধ্যে সংযোগ স্থাপন করবে CPEC এই লক্ষ্য রয়েছে। এর ফলে পার্সিয়ান গালফ থেকে চীনের আমদানি করা তেল এবং অন্যান্য পণ্য বহনকারী জাহাজ আরও সংক্ষিপ্ত পথে নিরাপদ রুটে দ্রুত আসতে পারবে এবং এখানকার সমস্যাসংকুল রুট মালাক্কা প্রণালী পরিহার করা সম্ভব হবে। CPEC প্রকল্পে বর্তমানে 10,000 চীনা নাগরিক কাজ করছেন পাকিস্তানে। রাষ্ট্রদূত জিং বলেন, 21টি নতুন বড় বড় প্রকল্প শুরু করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, যাতে প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করবার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আছে পাকিস্তানে কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী আগামী 5 থেকে 7 বছরের মধ্যে 5 লক্ষ পাকিস্তানের কর্মসংস্থান হবে সিপেক প্রকল্পের মাধ্যমে। তাদের মতে পাকিস্তানের সংকটময় অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে এই প্রকল্পের কারণেই। দেশটিতে নিরাপত্তার অভাব, জ্বালানি সংকট, নানা কারণে অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছিল, যা ইতিমধ্যেই 5.4% বেড়েছে গত অর্থ বছরে। এই প্রবৃদ্ধি এক দশকে পাকিস্তানের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি। সংশ্লিষ্টরা বলছেন 2018 সালের জুন মাসের শেষ দিকে এই প্রবৃদ্ধি দাঁড়াবে 6%। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে, ঠিক তেমনই একটি সময়ে চীনের সঙ্গে তাদের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পেতে শুরু করে। ওয়াশিংটন অভিযোগ করে ইসলামাবাদের পক্ষ থেকে সন্ত্রাস দমনে যথেষ্ট আন্তরিকভাবে কাজ করা হচ্ছে না। অভিযোগে আরও বলা হয়, পাকিস্তান সন্ত্রাসীদেরকে তার মাটিতে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান সহ পার্শ্ববর্তী দেশে আক্রমণ করবার জন্যে। পাকিস্তানের সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে সহায়তা সেটি ব্যাপকভাবে কমিয়ে আনা হয়েছে। উপরন্তু জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সেনা সহযোগিতা বন্ধ করে দিয়েছে। অভিযোগ করেছে তারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, মদদ দিচ্ছে। পাকিস্তান বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছে, বলছে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা জোট বাহিনীর ব্যর্থতাকে এখন পাকিস্তানের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে সন্ত্রাস বৃদ্ধিতে চীনও উদ্বিগ্ন। চীনের সিংজিয়াং সীমান্তে অল্প মাত্রায় হলেও মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে শঙ্কিত হয়েছে চীন। তবে চীন ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী প্রয়াসে সমর্থন করছে, সহযোগিতা করছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে করা সমালোচনায় কান দিচ্ছে না। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে চীনের অস্ত্র রপ্তানি বেড়েছে ব্যাপক হারে। সেখানে এর আগে সবচেয়ে বেশি অস্ত্র কেনা হতো যুক্তরাষ্ট্র থেকে। 2017 সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের অস্ত্র ক্রয় কমেছে 21 মিলিয়ন, অর্থাৎ $2.10 কোটি। আগে পাকিস্তান বছরে 1 বিলিয়ন, অর্থাৎ $100 কোটি অস্ত্র কিনত যুক্তরাষ্ট্র থেকে। পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত জিং যেমনটি বলেন,
China will never leave Pakistan. We have confidence in the future.
তিনি বলেন, চীন কখনোই পাকিস্তানকে ছেড়ে যাবে না। আমি বলবো পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে আমার বিশ্বাস রয়েছে। আর এই প্রকল্পের আওতায় চীনের বিনিয়োগ অসংখ্য চীনা প্রাইভেট কোম্পানিকে উৎসাহিত করছে পাকিস্তানে গিয়ে বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করতে, সেখানে গিয়ে জায়গা জমি কিনতে। এতে করে পাকিস্তানি ব্যবসায়ীদের মনে সৃষ্টি হচ্ছে আতঙ্ক, উদ্বেগ আকুল হচ্ছে তারা যে চীনা শ্রম খাত আবার পাকিস্তানের চাকরিগুলো ছিনিয়ে না নেয়। রাষ্ট্রদূত জিং বলেন, চীন ও পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে, শিক্ষা সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া বাড়াতে। জিং বলেন, 8টি চীনা বিশ্ববিদ্যালয় গবেষণা করছে পাকিস্তানের রাষ্ট্রীয় উর্দু ভাষা উন্নয়নে এবং 12টি পাকিস্তান স্টাডি সেন্টারে কাজ করছে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে। চীনে পড়াশোনা করছে 22,000 পাকিস্তানি শিক্ষার্থী। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় চীনের 19টি বিশ্ববিদ্যালয় এবং 4টি কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা শিখছে বর্তমানে 25,000 পাকিস্তানি।
বাহ,
এই ছিল এই প্রতিবেদন।
সেলিম হোসেনের কাছ থেকে শুনলেন এই প্রতিবেদনটি, চীনের বিনিয়োগ পাকিস্তানের বিভিন্ন খাতে। দর্শক শ্রোতাদেরকে এই পর্যায়ে জানিয়ে রাখি, যারা এই অনুষ্ঠান শোনার সঙ্গে সঙ্গে ফেসবুকে অনুষ্ঠান দেখছেনও, বিশেষ করে তাদেরকে বলছি যে এ পর্যন্ত আপনারা আমাদের যে তিনজনকে দেখেছেন পর্দায়, অর্থাৎ কিনা সেলিম হোসেন, আনিস আহমেদ এবং আমি সরকার কবিরুদ্দিন এবং প্রকৌশলী, তারা ছাড়াও আরেকজন আমাদের স্টুডিওতে রয়েছেন যিনি কিনা এই ফেসবুক সম্প্রচারে সহায়তা করছেন। তিনি হলেন আমাদের এক সহকর্মী শাহাদাত হোসেন সবুজ। তো শাহাদাত হোসেন সবুজ যেহেতু এই মুহূর্তে ফেসবুক সম্প্রচারে সাহায্য করছেন, অতএব তার রিপোর্টটা আগে থেকেই তিনি রেকর্ড করে রেখেছেন আপনাদের জন্য।
আমি তবুও শাহাদাত হোসেনকে একটু এখানে আসতে বলি। আমি
হ্যাঁ নিশ্চয়ই এখানে এসে বসবেন শাহাদাত হোসেন সবুজ। আমি শাহাদাত হোসেন সবুজের রিপোর্ট সম্পর্কে একটু দু কথা বলে নিই। আপনারা সেলিম হোসেনের কাছ থেকে যেমন শুনছিলেন যে রিপোর্টটা আয়াজ গুলের, এটিও আয়াজ গুলেরই রিপোর্ট এবং এটিও পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান সম্পর্কিত একটি রিপোর্ট। এই রিপোর্টের মুখবন্ধে আয়াজগুল লিখেছেন যে আফগানিস্তানের বেশ কিছু জেলায় ইসলামী স্টেট জঙ্গিদের কার্যক্রমে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জঙ্গি বিরোধী অভিযান কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং পাশাপাশি আফিম উৎপাদন থেকে মাদক চোরাচালান যাতে ব্যাহত না হয় সে কারণে যোগাযোগ ব্যবস্থায় বাধা দিচ্ছে আইএস। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক আয়াজগুলের ওই প্রতিবেদনটাই শাহাদাত হোসেন সবুজ আপনাদের জন্য আগেই রেকর্ড করে রেখেছেন, এখন শোনাই। জি শোনো,
আফগানিস্তানের কর্মকর্তারা শনিবার এ খবর নিশ্চিত করেছে যে ইসলামিক স্টেট জঙ্গিরা পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের দুটি জেলায় জোরপূর্বক টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। প্রাদেশিক যোগাযোগ ব্যবস্থার পরিচালক সৈয়দ আহমদ মাদ্দাদ ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে মানাগ ও চাপাদি জেলার মুঠোফোন সেবা বন্ধ রয়েছে। আফগানিস্তানের টেলিযোগাযোগ কোম্পানিগুলো যদি এই যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করতে চায় তবে টেলিফোন টাওয়ারগুলো ধ্বংস করে দেবার হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। ইসলামিক স্টেট আফগানিস্তানে পরিচালিত হয় খোরাসান নামে, যা আইএসকে নামে পরিচিত। প্রাদেশিক কর্মকর্তারা বলেছে সন্ত্রাসী গ্রুপগুলো পাঁচটি জেলায় সক্রিয় রয়েছে। 2015 সাল থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশের ঘাঁটিগুলো থেকে তারা আঞ্চলিক অভিযান শুরু করে, যার মূল কেন্দ্র নাঙ্গাহার প্রদেশের কুনার প্রদেশের সীমানা ঘেঁষে অবস্থান। এ দুটি প্রদেশই পাকিস্তানি সীমান্তের কাছে। পরে আইএস জঙ্গিরা তাদের উপর উপর্যুপুরি আক্রমণ জওজান প্রদেশে বাড়িয়ে দেয়। এ মাসেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গিকে হত্যা করে, তাদের মধ্যে আইএস নেতা কারি হেমাতুল্লাহ রয়েছে। এর মধ্যে কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা বলেছে দক্ষিণ হেলমন্দ প্রদেশে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে তালিবানরা টেলিযোগাযোগ ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এই জঙ্গিরা দেশটির বৃহৎ পপি উৎপাদনকারী প্রদেশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে থাকে। হেলমন্দ প্রদেশের যোগাযোগ বিভাগের পরিচালক ওমদুল্লাহ জাহির ভয়েস অব আমেরিকাকে বলেছেন তালিবানরা মনে করে আফগান সরকার টেলিযোগাযোগ ব্যবস্থাকে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে গোপন যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে। বিদ্রোহীরা গত সপ্তাহে সবগুলো বেসরকারি টেলিফোন সংস্থাকে এক চিঠিতে ওইসব অঞ্চলগুলোতে মুঠোফোন সেবা বন্ধ রাখার জন্য আহ্বান করেছে। হেলমন্দ প্রদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীরা 120টি টাওয়ারের যোগাযোগ বন্ধ করে দেয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমান ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন এত সব করেও নিরাপত্তা অভিযানে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, কারণ সামরিক বাহিনীর নিজস্ব যোগাযোগ ব্যবস্থা আছে যার মাধ্যমে তারা গোপন যোগাযোগ রক্ষা করে। তবে এতে করে স্থানীয় অধিবাসীদের সমস্যা সৃষ্টি হবে। তালিবানরা মুঠোফোন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে তার আরও একটি কারণ, তারা কথিত বার্ষিক বসন্ত অভিযান আরম্ভ করতে যাচ্ছে যার মাধ্যমে তারা আফগানিস্তান জুড়ে আরও অনেক অঘটন করার পরিকল্পনা করছে। আফিম উৎপাদনের এই সময়কে সামনে রেখে তালিবানরা আক্রমণ বাড়িয়ে তুলেছে, কারণ যেসব জায়গায় পপি উৎপাদন হয় সেখানে যাতে করে নিরাপত্তা কর্মীরা উপস্থিত হতে না পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব মতে তালেবান সন্ত্রাসীরা তাদের অর্থের শতকরা 60% যোগান পায় মাদক চোরাচালানের মাধ্যমে। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ অনুযায়ী আফগানিস্তানের বিশেষ করে হেলমন্দ প্রদেশে শত শত মাদক তৈরির ল্যাব ধ্বংস করা হয়েছে, এজন্য ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। বিমান হামলার ফলে গত মার্চ মাসে তালেবানদের ৪ কোটি রাজস্ব ডলারের ক্ষতি হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বলেছে ইসলামিক স্টেটের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে তারা ব্যাপক আক্রমণ চালিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত বিভাগ জানিয়েছে আফগানিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ পপি উৎপাদনকারী দেশ, যেখানে আনুমানিক 3,28,000 হেক্টর জমিতে পপি চাষ করা হয়। 2017 সালে সেখানে 63% উৎপাদন বেড়েছে 2016 সালের তুলনায়। রিপোর্টে আরও বলা হয়েছে শুধুমাত্র হেলমন্দ প্রদেশেই 63,700 হেক্টর জমিতে বৃদ্ধি করা হয়েছে পপি চাষের, যা পুরো আফগানিস্তানের উৎপাদনের অর্ধেক।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব। সম্প্রতি ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত হয়ে গেল মার্চ ফর সায়েন্স। গত বছর থেকে শুরু হওয়া মার্চ ফর সায়েন্স ছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা, নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞান গবেষণা কতখানি সহায়তা করে থাকে এসব বিষয়গুলোকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরা। এর পাশাপাশি ছিল অংশ নেয়া বিজ্ঞানীদের কিছু দাবি দাওয়াও। এ সম্পর্কেই বিস্তারিত শোনাচ্ছেন আপনাদেরকে সঞ্জনা ফিরোজ।
শুরুতেই মার্চ বলা হলেও এখন তা আন্দোলনের রূপ নিয়েছে। এর কারণ হিসেবে দেখানো হচ্ছে ট্রাম্প প্রশাসনের বিজ্ঞান এবং বিজ্ঞানভিত্তিক নানা গবেষণায় অর্থ বরাদ্দের প্রতি অনীহা। গত বছর এই মার্চে অংশগ্রহণকারীদের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। তখন থেকেই তাদের ট্রাম্প প্রশাসনের বিজ্ঞান নীতি নিয়ে আপত্তি। অনেক ট্রাম্প বিরোধীরা বলেন প্রশাসনের নজর এখন শুধু নানা ধরনের আইনি মামলায়। তারা এই বিষয়গুলো নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। মার্চ সম্পর্কে নেচার ফর কনজারভেন্সির লিড সায়েন্টিস্ট হেদার টেলস বললেন,
It's an opportunity for us to reflect on how people are thinking about science today. There's less excitement than there has been in the past, so a great time for us to, again, use our voices and remind people how valuable science is, from medicine to energy to everything we use on a daily basis, and to, you know, helping nature thrive as well, and bring ourselves back together around the need to support that science and keep it going.
হেদার বলছিলেন, মার্চ ফর সায়েন্স আয়োজন করা হয়েছে মূলত মানুষকে মনে করিয়ে দেবার জন্য বিজ্ঞান আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিটা দিন। দিনটিকে বেছে নেওয়া হয়েছে মূলত বিজ্ঞানকে ঘিরে সব উদ্ভাবনগুলোকে উদযাপন করার জন্য। তিনি আরও বলেন, বিজ্ঞানের কারণে আমরা অনেক ধরনের উপকারিতা পাচ্ছি। নানা গবেষণার মাধ্যমে উদ্ভাবন হচ্ছে নতুন প্রযুক্তি যা আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন, এবং এর কারণেই বিজ্ঞানের গবেষণার খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা উচিত তা হচ্ছে না। হেদার টেলস বললেন, আমি মনে করি এখনও সময় আছে আইন প্রণেতাদের বিবেচনা করার কোন খাতে কতটুকু বরাদ্দের প্রয়োজন আছে। মার্চে অংশগ্রহণকারীরা বলছেন তারা লক্ষ্য করেছেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রশাসক স্কট প্রুইট তার বিজ্ঞান উপদেষ্টাদের কোনো কথা শুনছেন না, এবং রাসায়নিক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছেন না যা কিনা বাচ্চাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। ইপিএ এর আগে নানা আইন রদ করেছে যা আমেরিকানবাসীদের এতদিন নিরাপদে রেখেছিল। এর মধ্যে রয়েছে কলকারখানা থেকে দূষিত বায়ু নির্গমন নিষিদ্ধ ও পরিষ্কার পানি সুরক্ষা। এই পরিবর্তনগুলো এসেছে স্কট প্রুইটের তত্ত্বাবধানে, যার বিরুদ্ধে অতি সম্প্রতি দুর্নীতি এবং করদাতাদের অর্থ অপব্যবহার অভিযোগ উঠেছে। তারা আরও অভিযোগ করেছেন জলবায়ু নিয়ে যারা কাজ করছেন ডিপার্টমেন্ট অফ ইন্টেরিয়র থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। বর্তমানে গবেষণার ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে যার কোনো যথার্থতা নেই বলে মনে করেন মার্চে অংশগ্রহণকারী বিজ্ঞানীরা। তারা বলছেন, যথাযথ যোগ্যতা সম্পন্ন কোনো নেতা এই হাল না ধরলে আমেরিকার ওপর গুরুতর প্রভাব পড়বে। অংশগ্রহণকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানীদের কাজ যেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে কার্যকরী ভূমিকা রাখে তা নিশ্চিত করা। এ সম্পর্কে ক্রফটন মেরিল্যান্ড থেকে আসা লরেন হরেন্স বললেন,
সায়েন্স ইজ বিইং ইগনোরড বাই আ লট অফ পলিটিশিয়ানস এন্ড ইটস আ ইস্যু দ্যাট স্পেশালি উইথ দ্য ইউনাইটেড স্টেটস বিইং সাচ আ বিগ এন্ড ইম্পর্টেন্ট কান্ট্রি দ্যাট ইট নিডস টু ডু মোর টু লিড দ্য আদার নেশনস।
আমি মনে করি বিজ্ঞানকে অনেকদিন ধরেই রাজনৈতিক নেতারা অবজ্ঞা করে আসছেন। যুক্তরাষ্ট্র এত বড় এবং প্রভাবশালী দেশ হিসেবে দায়িত্ব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু অন্যান্য দেশ এবং জাতি যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে। তাই বর্তমান প্রশাসনের উচিত হবে সামনে এগোনোর জন্য একটু পেছনে সরে গিয়ে বিজ্ঞান খাতকে নিয়ে চিন্তাভাবনা করা। একটি পরিসংখ্যানে দেখা গেছে 57% মানুষ মনে করে জীবনধারণের মান আগের চেয়ে অনেক নেমে গেছে, এবং প্রযুক্তি ও গবেষণা খাতে যদি বরাদ্দ কমতে থাকে তাহলে জীবনের মান আরও নেমে যাবে। এ সম্পর্কে হাইস্কুল ছাত্রী লিলিয়ানা জোরান বললেন,
I think that countries that take into account science research and fact that's been proven by science, I think that they tend to have a higher standard of living and maybe like they can implement policies that make it sustainable for energy or, you know, close the gap between the rich and the poor, because you can sort of see from psychological research or from research that
আমি মনে করি যেসব দেশ গবেষণাকে গুরুত্বের সঙ্গে দেখে তারাই উচ্চমানের জীবন ধারণ করতে সক্ষম। তারা টেকসই নীতিমালা গ্রহণ করে থাকেন যা গবেষণার ক্ষেত্রে সহায়ক এবং অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। গরিব বিত্তবানের ফারাকটি নিয়ন্ত্রণ করতে পারলে জীবন ধারণের মান উন্নত হবে এবং এতে আমেরিকা লাভবান হবে, পুরো জাতি লাভবান হবে। মার্চে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছিলেন নীতি নির্ধারকেরা ভুলে যাচ্ছেন বিজ্ঞান কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে অগ্রণী ভূমিকা রাখছে। আমাদের জীবন ধারণের মান উন্নত করছে, নানা প্রতিকূলতা মোকাবেলা করতে সাহায্য করছে। ওয়াশিংটনের এমিলি রিঙ্গাল বলছিলেন,
It's really important to bring together policy and science and kind of bring together like all humanities and all of STEM and really getting people together and seeing how they can intersect to make better both political change and change within STEM in itself.
বিজ্ঞান এবং নীতিকে এক সূত্রে গাঁথা খুবই প্রয়োজন। এই মার্চের আয়োজনের মাধ্যমে আমরা আইন প্রণেতাদের জানাতে চাই একটি পরিবর্তনের প্রয়োজন আছে আপনাদের নীতিমালায়। ব্যাপারটি হচ্ছে জনতাকে জাগ্রত করা, তাদের সচেতন করা, বিজ্ঞান প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা দেখানো, কিভাবে বিজ্ঞানের সুবাদে আমরা জীবনের মান বাড়াতে পারছি আইন প্রণেতাদের সচক্ষে দেখানো বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং তথা গবেষণাতে অর্থ বরাদ্দ বাড়ানোর উপকারিতা। মলিকিউলার বিজ্ঞানী ক্রিস্টাল ডিলওয়ার্থ তার বক্তব্যে বলেন, আমাদের নিজেদের অফিস কক্ষে বা ল্যাবে বসে এই বিষয়গুলো নিয়ে ভাবলে হবে না, আমাদের বাইরে বেরিয়ে এসে পুরো বিশ্বের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। শনিবারের মার্চে নজর কাড়া মানুষ জড়ো না হলেও যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আবেগের কোনো কমতি ছিল না। তারা বিশ্বাস করেন তাদের দাবি আইন প্রণেতাদের বাধ্য করবে পরিবর্তন আনতে।
এই অনুষ্ঠান যারা ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের কারো কারো কাছে স্টুডিওর পারিপার্শ্বিকতা, স্টুডিওর আঙ্গিক একটু ভিন্নতর মনে হতে পারে অন্য দিনের তুলনায়। এ উৎকণ্ঠা আমার না, এটা প্রযোজক সেলিম হোসেনের মনে হয়েছে। তো সে কারণে বলে দিচ্ছি তাদেরকে যে রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীনে আজকে স্টুডিও চেঞ্জ হয়েছে। আপনারা প্রতিদিন যে স্টুডিও দেখেন এটা সে স্টুডিও না, এটা অন্য একটা স্টুডিও। যাই হোক, এখন আমরা যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে আজকের বিনোদন পর্বে। সঙ্গীতশিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারার গান করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সঙ্গীত পরিবেশন করেন এবং গানের কর্মশালা পরিচালনা করেন। তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক। শুনুন ওই সাক্ষাৎকার।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন সঙ্গীত শিল্পী, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয়ংবদা ব্যানার্জি, আপনি কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন?
আমি ভালো আছি। আপনার জন্ম হয়েছিল কলকাতায় এবং আপনার পরিবারে সঙ্গীত ছিল, সুতরাং শৈশব থেকেই আপনার সঙ্গীতের সাথে পরিচয় ঘটেছিল এবং পরবর্তীকালে আপনি সঙ্গীতে ব্যাচেলার্স করেছেন। আপনার সঙ্গীতের সাথে যে পরিচয়টা সেটা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই।
সঙ্গীতের সাথে পরিচয় বলতে, আমার পরিবারে যেহেতু গান বাজনা সেই জন্য একদম ছোটবেলা থেকে আমার দাদু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গান শেখা শুরু, এবং যেরকম বাচ্চারা ছোটবেলা থেকে একদম ABCD বা অ ক খ-র সঙ্গে পরিচিত হয় তেমনভাবে আমাদের সারেগামার সাথে পরিচয় হওয়া বলা যায়, এবং সেইভাবে একদম ছোট থেকে শুরু। আমার বাবা একজন প্রফেশনাল গিটারিস্ট, আমার মা একজন সিঙ্গার, মিউজিক টিচার, মা মূলত রবীন্দ্রসঙ্গীতই করেন। তো এই সবার সাথে থেকেই একদম পারিবারিক সূত্রে ছোট থেকে গান শেখা বা চর্চা শুরু। তার পরবর্তীকালে যদিও মাঝখানে পড়াশোনার পাশাপাশি হয় না, ছোটবেলায় নানান রকম ইচ্ছা থাকে, কেউ সায়েন্টিস্ট হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, তো আমারও ইচ্ছেটা একটু অন্যরকম ছিল। যদিও সেই ইচ্ছেটা, যে ইচ্ছে ছিল সেটা হয়নি, তারপর হয়তো আসল ইচ্ছে যেটা ছিল সেইটাই করছি, মিউজিক। মেঘবালিকা হতে চেয়েছিলাম, এয়ার হোস্টেস, তো সেই জন্য একটা সময় প্রচুর মানে এভিয়েশন স্কুলের আশপাশে ঘোরাঘুরি করতাম, মানে ওখান থেকে ট্রেনিং করার জন্য যে এয়ার হোস্টেস হব, খুব ভালো লাগতো আমার, কেন জানি না।
সেটা হওয়া যায়নি কেন?
সেটা হওয়া যায়নি বলতে, আসলে হয়তো হলেই হওয়া যেত, কিন্তু ওটা কীরকম হলো না, এক একটা জিনিস কীরকম ঠিক হয়ে ওঠে না। তো তারপর অনেকে, না 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 তুই গানটাই কর, গান, যেহেতু আমার পরিবারে আরও অনেকে আছেন যারা প্রফেশনালি গানের সাথেই যুক্ত, কেউ প্রফেসর, কেউ কম্পোজার, এরকম অনেকে আছেন, তো যার ফলে গানটাকে নিয়েই আরও পার্সিউ করলাম, এগোলাম, এবং এইটাই আসল ভালোবাসার, ভালো লাগার জায়গা ছিল। তবে এখনও যখন এই নানান জায়গায় অনুষ্ঠানের জন্য যাই, ফ্লাইটে যখন এয়ার হোস্টেসদের দেখি, তখন মনে হয় যে আমি তো এটা হতে চেয়েছিলাম, ঠিক আছে দেখি তাদেরকে, তাদের কাজটা দেখি, কিন্তু ঠিক আছে, আমি এখন যে প্রফেশনটা রয়েছে এটা আমি খুব এনজয় করি, খুব ভালোবাসি, এবং অনেকের ভালো লাগাটা বা ভালোবাসাটা প্রফেশন হয় না, সেটা হয়তো যারা করতে পারেন তারা বোধহয়, মানে ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া আর কিছু নয় সেটা।
কবিতায় গানে মেঘবালিকা শব্দটা শুনেছি, কিন্তু এটা যে এয়ার হোস্টেসের বাংলা হতে পারে সেটা জানতাম না। আপনার মা রবীন্দ্রসঙ্গীত করতেন আপনি বলেছেন, কিন্তু আপনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বিভিন্ন ধারার গান করেন, লোকসঙ্গীত করেন, কেন মায়ের মতো রবীন্দ্রসঙ্গীতকেই আপনি আপনার মূল ধারা হিসেবে বেছে নেননি?
আসলে আমার মাও রবীন্দ্রসঙ্গীত একটা সময় পর বেশি করেন, কিন্তু তার আগে মাও অনেক ধরনের গান করতেন, আর আমার পরিবারের শুরু যেহেতু আমার দাদুর কাছ থেকে আমার গান শেখা, দাদু একদম পুরোপুরিভাবে আধুনিক গান বাজনার লোক, এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজনা তো আছেই আমাদের পরিবারে। আর আমার সব ধরনের গান গাইতে শুনতে খুব ভালো লাগতো ছোটবেলা থেকে। আমি লতা মঙ্গেশকরের গান অনেক 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 শুনি বা শুনতাম। তো এই সবটা মিলিয়ে গান তো গানই আমার মনে হয়, মিউজিক তো সে যে ভাষার যে জায়গারই হোক না কেন, তো সেই জন্য আমি সব রকমের গান গাইতে শুনতে ভালো লাগে আমার।
এমন একটা গান আজকে আপনার কাছ থেকে শুনতে চাই, অন্তত গানের অংশ বিশেষ, যে গানটি শুনে আপনার কাছে মনে হয়েছিল যে এই গানটি যদি আপনি প্রথম গাইতেন, এটি যদি আপনার গান হিসেবেই সবার কাছে পরিচিত হতো, তেমনি একটি গান।
একটা গান ভীষণই আছে আমার এই ধরনের মনে হয়, সেটি যদিও কোনো আধুনিক গান নয় বা কোনো রবীন্দ্রসঙ্গীত নয়, একটি ফোক, রাধারমণের একটি ফোক। রাধারমণের গানের সাথে আমরা সকলেই পরিচিত। এই গানটি অনেক 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 বছর আগের লেখা একটা গান, একেবারে কন্টেম্পোরারি গান নয়, কিন্তু কেন জানি না এই গানটি আমি যখনই শুনি বা গাই আমার মনে হয় যে সেই গানটা যদি আমি কখনো আমার গান বলে সবার কাছে শোনাতে পারতাম। শোনাই একটু অল্প করে। ভ্রমর কয় গিয়ারে শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে যাই জ্বলিয়া রে ও ভ্রমর কয় গিয়া কয় কয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কয় 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 রে কৃষ্ণ রে বুঝাইয়া আমি রাধার মুই রাজা মোরে কি দিয়া জ্বালাইতাম রে ও ভ্রমর কয় গিয়া।
চমৎকার, খুব এমনিতেই এই গানটি খুব হৃদয়স্পর্শী, আর আপনি সেই গানে আপনার ব্যক্তিগত একটু বোধহয় ইম্প্রোভাইজেশনের মাধ্যমে আপনার নিজের জন্য কিন্তু একটু জায়গা আপনি রেখেছেন। এই গানটি অনেক শিল্পী গিয়েছেন, কিন্তু আপনার গাওয়াটা আপনার মতোই হয়েছে।
অনেক ধন্যবাদ।
আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যুক্তরাষ্ট্রে আপনি আগেও এসেছেন, এবার আসলেন, এবার এবারে আপনি ওয়ার্কশপ করছেন, কিছু শিশু কিশোরদের নিয়ে গানের ওয়ার্কশপ করছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই।
এটা খুবই ইন্টারেস্টিং, মানে যাদের উদ্যোগে এই ওয়ার্কশপগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, মানে যখন প্রথম শুনলাম যে এখানে যে সমস্ত বাংলা স্কুল আছে, মানে এখানে যেহেতু যারা বর্ন কিন্তু বাঙালি, তারা অরিজিনালি বাংলার সাথে অতটা পরিচিত নয়, কিন্তু তারা বাংলা গান শেখে, বাংলা শিক্ষা নেয়, তো সেই জায়গায় গিয়ে সেই সমস্ত বাচ্চাদের সাথে কিছু সময় মিউজিক নিয়ে কাটানো, এবং অবশ্যই স্পেশালি সেটা রবীন্দ্রসঙ্গীত, তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং। এবং শুধু ওই একদম বাচ্চারা নয়, একটা ওহায়ো স্টেট ইউনিভার্সিটি, সেখানে কিছু মানে মানে ইউনিভার্সিটি লেভেলের কিছু স্টুডেন্টরা রয়েছে, সেখানেও একটা এরকম ওয়ার্কশপ আমাদের হবে। তো এটা খুব ইন্টারেস্টিং, মানে তাদের সাথে একটা এক্সচেঞ্জ হবে, ইয়াং মিউজিশিয়ান এখানকার এবং আমি ইন্ডিয়ান একজন মানে ইয়াং শিল্পীদের মধ্যে একজন, তো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হতে চলেছে আর কি। তো আমি আশা করি খুব এনজয় করবো এই ওয়ার্কশপগুলো, দেখা যাক এখন, এটার জন্য আমি খুব ইগারলি ওয়েট করে রয়েছি।
আপনি একটু আগেই রাধারমণের একটি গান করলেন লোকসঙ্গীত, এখন লোকসঙ্গীতে নানান রকম আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং নানানভাবে এটার পরিবেশনাটা, উপস্থাপনাটা অনেক বদলাচ্ছে, এই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন?
আসলে আমার মনে হয় যে শুধু ফোক বলে নয়, রবি ঠাকুরের গানের ক্ষেত্রে যেমন অনেক এক্সপেরিমেন্ট হয়, আসলে আমার মনে হয় যে কোনো গানের এক্সপেরিমেন্টই যদি গানটাকে যিনি মিউজিক প্রোডিউসার যিনি থাকেন অ্যারেঞ্জার তিনি যদি একটু গানটা বুঝে করেন তাহলে আমার মনে হয় যে গানটা আরও যারা শুনছেন তাদের কাছেও মানে তাদের শোনাটা তৃপ্তি নিয়ে শুনতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা অনেক গানে দেখি যে এই যেমন এই ভ্রমর কৈয়োগিয়া, এই গানটা খুব একটা একটা বিচ্ছেদের গান, একটা দুঃখের গান। তো এই গানটাতে খুব আমার শোনা একটা গ্রুপ আছে তারা মানে একটা ইলেকট্রিক গিটার দিয়ে শুরু করেন এবং খুব একটা একটা রকিশ একটা, তো এটা কোথাও গিয়ে আমার মনে হয় গানটার ভাবটা থেকে গানটাকে বের করে নিয়ে যায়। আবার এমনও রয়েছে যে সুন্দর করে ফ্লুট দিয়ে একটা শুরু হলো, আমি এমন বলছি না যে ওই ফোক মানেই ওই ফ্লুটে দিতে হবে, খমকি বাজাতে হবে বা দোতারাই, কিন্তু যদি একটু এক্সপেরিমেন্ট করে ও গানটা যেন ওই গানের ওয়ার্ডিংসগুলো যাতে মানুষের কাছে পৌঁছয়, যাতে মিউজিকটা ওভার মানে না হয় গানটাকে, তো সেই দিকটা যদি একটু নজর রাখেন। এক এক সময় সত্যি ভালো লাগে না শুনতে, কারণ একটু মানে ওভার হয়ে যায় গানটার ওয়ার্ডিংসের সাথে কম্পোজিশনের সাথে মিউজিকটা, কিন্তু একটু যদি ভেবেচিন্তে যিনি আমার মনে হয় যে একটা গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে মিউজিক প্রোডিউসারের ভূমিকাটা খুবই উল্লেখযোগ্য, কারণ তিনি তো মিউজিক দিয়ে গানটাকে অর্নামেন্টেশন করছেন। তো একটু যদি ভেবে করা যায় তাহলে তার এক্সপেরিমেন্টও হলো, যিনি শুনছেন তার কাছেও খারাপ লাগলো না।
অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন প্রিয়ঙ্গদা ব্যানার্জি, আশা করছি আপনার সাথে ভবিষ্যতে আবার আরেকদিন সঙ্গীত নিয়ে কথা হবে।
নিশ্চয়ই, আপনিও খুব ভালো থাকবেন।
ফেসবুক শ্রোতাদের দর্শকদের দু একজন মন্তব্য করেছেন যে প্রিয়ঙ্গদা ব্যানার্জির এই সাক্ষাৎকার তারা আগেও একবার শুনেছেন। আমার জানা মতে প্রিয়ঙ্গদা ব্যানার্জির এই সাক্ষাৎকারটি আমাদের টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকাতে প্রচারিত হয়েছে, হয়তো তারা ওখানে দেখে থাকতে পারেন। আর দ্বিতীয়ত ভুলবশতও হতে পারে, এবং ভুলবশত হয়তো দ্বিতীয়বার রেডিওতে প্রচারিত হলো, যদি ভুলবশত হয়ে থাকে তাহলে সেজন্য আমরা আন্তরিক দুঃখিত, দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থী অবশ্যই। এই পর্যায়ে অনুষ্ঠানের আমরা ফেসবুক লাইভ যারা অনুষ্ঠান দেখছেন তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। আহমেদ মুনির, আলহাজ ইমরানুল বারি, তাফাজ্জল মানিক, বাংলার রাজনীতি নিয়ে বিশ্লেষণ চেয়েছেন তিনি, শোনানোর চেষ্টা করব। রথীন রায়, প্রদীপ কুণ্ডু রিপোর্টগুলো তথ্যবহুল এবং আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। গোলাম রব্বানি, মীর মুকুল, ইসমত আরা জুলি, মাসুম বিল্লা মাজেদ, মোহাম্মদ আবদুল্লাহ, প্রদীপ কুণ্ডু, মোহাম্মদ আনিসুর রহমান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
ভিয়েতনামের কর্তৃপক্ষ একদিনের বিচার শেষে ভিয়েতনামের ছজন শান্তিকামী মানবাধিকারের সক্রিয়বাদীদের কঠোর শাস্তিমূলক কারাদণ্ড প্রদান করেছে। মানবাধিকারের নজরদারি গ্রুপ যে অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড এক লিখিত বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র সক্রিয়বাদীদের বিচার ও কারাদণ্ড প্রদানের খবরে অত্যন্ত উদ্বিগ্ন। প্রখ্যাত মানবাধিকার আইনজীবী নিউয়েন ভ্যান ডাইকে দেয়া হয়েছে 15 বছরের দীর্ঘ কারাদণ্ড। অপর 5 জন হলেন লি থোয়া হা, ফ্যান ভ্যান ট্রয়, নিউয়েন ট্রুং টন, নিউয়েন বাক ট্রুয়েন এবং ট্রুং মিন ডুক, যাদেরকে 7 থেকে 12 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মিস নিউয়ার্ড সক্রিয়বাদীদের সাজা প্রদানকে প্রতারণামূলক বলে উল্লেখ করেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে প্রশাসনকে উৎখাতের প্রয়াস। তিনি আরও জানান যে ভিয়েতনাম কর্তৃপক্ষ নিউয়েন ভ্যান ডাই, যিনি মানবাধিকারপন্থী নেটওয়ার্ক ব্রাদার ফর ডেমোক্রেসির সহপ্রতিষ্ঠাতা এবং তাঁর একজন সহযোগী লি থু হাকে 2 বছরের অধিক সময় ধরে বিচার পূর্ববর্তী আটক অবস্থায় রেখেছে। পররাষ্ট্র দপ্তরের 2016 সালের মানবাধিকারের রিপোর্টে জানা যায়, ভিয়েতনাম সরকার অত্যন্ত কঠোরভাবে জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার সহ সমাবেশ, সংগঠন ও ভাষা প্রকাশের অধিকারকে খর্ব করে চলেছে। এছাড়াও ভিয়েতনাম কর্তৃপক্ষ জনগণকে জোরপূর্বক আটক ও অন্যায় বিচার প্রক্রিয়া থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র দপ্তর এছাড়াও গ্রেফতার ও বন্দিদশায় সন্দেহভাজনদের প্রতি অমানবিক আচরণ, শক্তি প্রয়োগ ও কারাগারের দুর্গতির কথা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি এক রিপোর্টে জানায় যে কর্তৃপক্ষ 97 জন বিবেক সম্পন্ন রাজনৈতিক বন্দীদের আটক করে রেখেছে শুধুমাত্র মানবাধিকার উন্নয়নে অবদান রাখবার কারণে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে যারা বিচ্ছিন্ন ও জীর্ণ পরিবেশে কারাগারে দিন কাটাচ্ছেন। নিয়মমাফিক যন্ত্রণা ও দুর্ভোগের শিকার এসব রাজনৈতিক বন্দীরা। মিস নেওয়ার্ড লিখিত বিবৃতিতে জোর দিয়ে বলেন, এসব ব্যক্তিদের অনলাইন বা অফলাইনে ভাষা প্রকাশের, সমাবেশ ও সংগঠনের অধিকার থাকতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ, সক্রিয়বাদীদের বর্ধিত গ্রেফতার, বিচার ও কঠোর দণ্ডাদেশ প্রয়োগ করে সরকারের অধিকার হরণের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম সরকারের প্রতি বিবেক সম্পন্ন সকল বন্দীদের মুক্তি ও সকল জনগণকে মুক্ত ভাষা প্রকাশের সুযোগ দিতে অনুরোধ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এছাড়াও ভিয়েতনাম সরকারের প্রতি ভিয়েতনামের সংবিধানে মানবাধিকারের শর্তাবলী ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতির সঙ্গে পিনাল কোড সহ আইন ও পদক্ষেপের সঙ্গতি নিশ্চিত করতে আবেদন জানাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
উত্তর কোরিয়া বলছে যে তারা তাদের পরমাণু পরীক্ষা স্থগিত করেছে এবং পরমাণু পরীক্ষার স্থানটি বন্ধ করে দেবার পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ বলেছে যে দেশটি আর কখনও কোনো পরিস্থিতিতেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না এবং পরমাণু অস্ত্র বা পারমাণবিক প্রযুক্তি তৈরি করবে না যদি না তাদের দেশের উপর পারমাণবিক উস্কানি এবং হুমকি দেওয়া হয়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করছে এবং বলেছে যে আজ শনিবার থেকে এই স্থগিত কার্যকর হল। উত্তর কোরিয়া বলছে যে তারা তাদের জাতীয় অগ্রাধিকার পরিবর্তনের পদক্ষেপ নিচ্ছে এবং অর্থনীতির উন্নয়ন সাধনের উপর মনোনিবেশ করতে চায়। কোরীয় উপদ্বীপে পারমাণবিক অচলাবস্থা নিরসনের চেষ্টায় দেশটির নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের মধ্যকার শীর্ষ বৈঠকের এক সপ্তাহেরও কম সময় আগে উত্তর কোরিয়ার মনোভাব এই পরিবর্তন আসলো। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যেও আলাদা একটি শীর্ষ বৈঠক হবার কথা, কিন্তু কোন তারিখে সেটা হবে সেটা এখনও ঠিক করা হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের শেষকৃত্য অনুষ্ঠান আর যুক্তরাষ্ট্রের বহু সাবেক প্রেসিডেন্ট এবং শত শত শোকার্থীরা যোগ দিচ্ছেন। গত মঙ্গলবার তিনি 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ HW বুশের স্ত্রী এবং 43তম প্রেসিডেন্ট জর্জ W বুশের মা ছিলেন। দলে ভাঙন এড়িয়ে CPM দলের বিবদমান দুই তরফের সিদ্ধান্ত নিল। নির্বাচনের প্রয়োজনে তারা কংগ্রেস এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে বোঝাপড়ায় যাবে, তবে জোট থাকবে না। বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা সহ রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
CPM দলের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আর পূর্বতন সম্পাদক প্রকাশ কারাট গোষ্ঠী দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আদর্শগত বিবাদ চলছিল। শেষ মুহূর্তে দুই তরফের মধ্যে বোঝাপড়ার পর ভাঙন এড়ানো গিয়েছে। সেই 1964 সালে CPI দল ভেঙে CPM দলের জন্ম। তারপর থেকেই যে বিতর্ক দলের মধ্যে চলে এসেছে সেটি হলো কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক কী চেহারা নেবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার করে ইয়েচুরি গোষ্ঠীর মত ছিল জোট না বাঁধা হোক, কিন্তু কংগ্রেস আর ধর্মনিরপেক্ষ অন্যান্য দলগুলির সঙ্গে একটা নির্বাচনী বোঝাপড়া তো চলতে পারে। কারাট গোষ্ঠী এরও বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত দলে ভাঙন পাঁচাতে ইয়েচুরির মতই মেনে নেওয়া হয়েছে। বিজেপি বিরোধী সর্বভারতীয় ঐক্য তৈরি করতে CPM এর এই নতুন অবস্থান সবাইকেই সাহায্য করবে বলেই ধারণা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে কর্মকর্তারা আজ এটা নিশ্চিত করেছেন যে ইসলামিক স্টেটের জঙ্গিরা পূর্বাঞ্চলের কুনার প্রদেশের দুটি জেলায় জোর করে টেলি যোগাযোগ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। যোগাযোগ বিষয়ে প্রাদেশিক পরিচালক সাইদ আহমেদ মাদাদ ভয়েস অফ আমেরিকাকে বলেন যে মানোগি এবং চাপিদারি জেলা দুটিতে গত 2 সপ্তাহ ধরে সেলফোন বন্ধ রয়েছে।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন শাহাদাত হোসেন সবুজ, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন বিল অ্যান্ড্রেডি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.